สัมมทาคทัม
ทวาวัจยัม
คริตวัน
อนุสิกชัน
สัทธัม
วัตถัม
สัทธัม
หเรรนุญญาตัส
ทัตพุมสัมอภิสัมมทาคทัมทวาจยัมคริตวัน
อนุสิกชันสัทธัมวัตถัม
สัทธัม หเรรนุญญาตัส ทัตพุมสัมอภิสัมมทาคทัมทวาจยัมคริตวัน อนุสิกชันสัทธัมวัตถัม สัทธัมหเรรนุญญาตัส
ทัตพุมสัมอภิสัมมทา
ทัตพุมสัมอภิสัมมทาคทัมทวาจยัมคริตวัน
อนุสิกชันสัทธัมวัตถัม
Being always remembered.
Tat. tat,
his,
his,
bhunsam,
bhunsam,
by the devotees,
by the devotees,
api,
api,
also,
also,
sammata,
sammata,
esteem,
esteem,
katam,
katam,
why,
to,
then,
abhadhyam,
abhadhyam,
abominable act,
Vidavan,
you have undertaken.
Anushikshan,
setting the example.
Satam,
of saintly persons.
Vratam,
a vow.
Translation. Because you are a pure devotee of the Lord is always thinking of you, and you are also recognized by all of his confidential devotees. Your life is meant for exemplary behavior. I am therefore surprised why you have undertaken such an abominable task.
অনুবাদ যেহেতু তুমি ভগবানের শুদ্ধ ভক্ত তাই ভগবান সর্বদাই তোমার কথা চিন্তা করেন এবং তুমি তার অন্তরঙ্গ ভক্তদেরও মান্য তোমার জীবন হচ্ছে আদর্শ আচরণের নিমিত্ত তাই তোমাকে এই প্রকার নিন্দনীয় কার্যে লিপ্ত হতে দেখে আমি অত্যন্ত বিস্মিত হয়েছি
Purport. Dhruva Maharaj was a pure devotee and was accustomed to always thinking of the Lord.
Dhruva Maharaj chilen ekjon shuddho bhakto ebong sarbodai bhagobaner chinta korte obhyasto chilen.
Reciprocally, the Lord always thinks of those pure devotees who think of him only 24 hours a day.
Je shuddho bhakto diner moddhe 24 ghontay bhagobaner chinta koren bhagobano sarboda tar kotha chinta koren.
As a pure devotee does not know anything beyond the Lord, so the Lord does not know anything beyond his pure devotee.
Shuddha bhakta jemon bhagobanke chhara ar kono kichu janen na, temoni bhagobano tar shuddha bhaktoke chhara ar kichu janen na.
Swayam Dhruva Mana pointed out this fact to Dhruva Maharaj. Not only are you a pure devotee, but you are recognized by all pure devotees of the Lord.
Swayam Dhruva Mana sei kotha Dhruva Maharajke mone koriye diyechilen. তুমি কেবল ভগবানের শুদ্ধ ভক্তই নও ভগবানের অন্যান্য সমস্ত শুদ্ধ ভক্তরাও তোমাকে মান্য করেন
তাই
তোমার সর্বদা এমন ভাবে আচরণ করা উচিত যাতে তোমার আদর্শ থেকে অন্যেরা শিক্ষা লাভ করতে পারে
Under the circumstances, it is surprising that you have killed so many faultless yakshas.
এটি অত্যন্ত আশ্চর্যের বিষয় যে তুমি এতগুলি নির্দোষ যক্ষকে হত্যা করেছ
So we're getting is setting a standard here that the Manu is trying to create for mankind.
এখানে একটি নির্দেশনামা স্থাপন করা হচ্ছে যেটা মনু মানব সভ্যতার জন্য সৃষ্টি করছে
But we see the standard is not based on any mundane considerations.
এবং আমরা দেখি যে সেই নির্দেশিকা কোন জাগতিক বিচার বিবেচনাধীন নয়
But it's based on scriptural injunction.
কিন্তু এটা শাস্ত্রীয় যে বিধি নিষেধ রয়েছে তার উপর ভিত্তি করে
And the scriptural injunction is for the greater benefit.
এবং শাস্ত্রীয় বিধি নিষেধগুলি হচ্ছে উন্নত হিতের জন্য উপকারের জন্য
So the difficulty is not that Dhruva Maharaj is killing people.
কিন্তু এখানে কঠিন ব্যাপারটা ধ্রুব মহারাজের যক্ষদেরকে হত্যা করার ব্যাপারটা নয়
Be very clear about that.
আমাদেরকে এটা বিষয়ে স্পষ্ট হতে হবে
The problem is those who are being killed, it would not be of the best standard to involve them.
কিন্তু সমস্যাটা হচ্ছে যারা নিহত হচ্ছে তারা সব থেকে উন্নত মানের মৃত্যুবরণ তারা করছে না
On the general platform,
সাধারণ স্তরে
that a member of the state has created, committed some offense.
প্রজা কোন দোষ করেছে.
And so, and this is not to just another member of another state or within the state, but it's to actually the administration of another state.
এটা শুধুমাত্র রাজ্যের অন্য একটি প্রজা বা রাজ্যের কোন একটা বিশিষ্ট অঞ্চলের একটি প্রজা নয়, এটা অন্য আরেকটি রাজ্যের কিছু প্রজা দল তারা এই দোষে লিপ্ত.
So technically speaking, they had killed a member of the administration of another state.
তো সুকরে বিচার করতে গেলে দেখতে হবে যে অন্য একটি রাজ্যের একজন প্রশাসনিক ব্যক্তিকে তারা হত্যা করেছে.
So in a normal standard of statehood, this means war.
সুতরাং সাধারণ রাজ্য নিয়ম অনুসারে যুদ্ধ ঘোষিত হয়েছে.
Because the state is responsible for their citizens.
কারণ রাজ্য বা দেশ তার প্রজাদের রক্ষণার্থে দায়িত্বশীল আছে.
So the problem is not that one state is declared war on another and now they are fighting.
তো সমস্যাটা এই নয় যে এক দেশ আর এক দেশের উপর যুদ্ধ ঘোষণা করে তারা যুদ্ধে বিলিপ্ত হয়েছে.
That's not the question.
সেটা কোনো প্রশ্ন নয়.
The question is Dhruv Maharaj being a pure devotee, then if the offense is committed by one particular person, then that's basically as far as the dealings need to go.
সমস্যাটা হচ্ছে যে এখানে ধ্রুব মহারাজ যেহেতু শুদ্ধ ভক্ত সেই জন্য সমস্যাটা হচ্ছে যে অশুদ্ধের শুধুমাত্র এইটুকুই একটা অজুহাতের প্রয়োজন.
So when we say innocent here, what he's fighting with are not just some people off the street, innocent bystanders. This is the army. These are soldiers. They've been sent forth by their state.
তো আমরা যখন এখানে যখন আমরা পড়ছি যে কিছু নির্দোষ যক্ষদের হত্যা করা হচ্ছে, জানতে হবে আমাদেরকে যে এই হচ্ছে সৈন্য দল এবং তাদেরকে অন্য কোন দেশ থেকে তাদেরকে এখানে আদেশনামা দিয়ে পাঠানো হয়েছে এই কার্যে লিপ্ত হওয়ার জন্য.
So as far as the state considered relations, these aren't innocent people. These are warriors that have come out to fight.
সুতরাং দেশবাসী বা দেশ রক্ষার যদি বিষয় আমরা উপস্থাপন করি তাহলে এগুলি শুধু কোন নির্দোষ প্রজা নয় কিন্তু এরা হচ্ছে সব যোদ্ধা.
So innocent here means innocent meaning like animals, they don't see the soul.
এখানে যখন বলা হচ্ছে নির্দোষ তখন নির্দোষ অর্থে বলা হচ্ছে পশুবৎ, পশুর মতন যে এরা আত্মা বা আত্মদর্শন করে না.
And for someone who does not see the soul, then elements like revenge are very important.
সুতরাং যারা আত্মা দর্শন করতে অক্ষম তাদের পক্ষে প্রতিশোধ নামক যে উপাদান সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে.
So these persons are acting out of bodily consciousness.
তো এই সমস্ত ব্যক্তিরা তারা দৈহিক যে চেতনা বা দৈহিক চিন্তাধারা সে তার উপরে নির্ভর করে তারা কার্যকলাপ করছে.
So that is the consideration, and Dhruva Maharaj being a pure devotee, he sees on that platform.
তো সেটাই হচ্ছে এখানকার বিবেচনা এবং ধ্রুব মহারাজ যেহেতু শুদ্ধ ভক্ত স্তরে রয়েছে সেই জন্য এই সমস্ত বিষয়গুলি উপস্থাপিত হচ্ছে.
So he sees the soul though they don't.
কারণ তিনি তো আত্মা দর্শন করেন যদিও তার বিপরীত তার বিপক্ষ তারা আত্মা দর্শন করে না.
So therefore there's no need to function in this way.
সেই জন্য এরকম ভাবে কোন রকম প্রতিক্রিয়ার কোনো প্রয়োজন পড়ে না.
So this is the consideration in the Vaishnava community.
এই হচ্ছে বৈষ্ণব সমাজের বিবেচনা।
It is not based on mundane morality.
এটা জাগতিক যে নৈতিকতার উপর নির্ভর করে না।
You know, he's being bad, he's killing people.
Oh, খুবই খারাপ ব্যবহার করছে, মানুষ মারছে।
This kind of thinking, according to Bhagavatam, according to Manas, is for animals.
এই ধরনের চিন্তা ভাবনা ভাগবত অনুযায়ী মনুর নির্দেশ অনুযায়ী পশুদের জন্য।
So that means someone who sees the world and sees the human social condition through the eyes of morality is an animal.
সুতরাং যারা নৈতিকতার দৃষ্টিভঙ্গি দিয়ে জগৎকে দেখে তারা পশুবৎ।
He's sophisticated animal.
এবং তারা পশু, তারা হচ্ছে উন্নত মানের পশু বা জাঁকজমক বা কি বলে মার্জিত পশু।
Remember here, this book is for paramahamsas, so that's the standard of human life.
মনে রাখুন এখানে এই যে গ্রন্থ আমরা পাঠ করছি এটি পরমহংসদের জন্য এবং সেটাই হচ্ছে মানব জীবনের মানদণ্ড।
And you can accommodate religion.
এবং আপনাকে ধর্মকে এর সাথে একে ধর্মকে আশ্রয় দিতে হবে বা প্রশ্রয় দিতে হবে।
Which means varnashram.
যার অর্থ হচ্ছে বর্ণাশ্রম।
But below varnashram,
কিন্তু
উপধর্ম, that's kicked out in the second verse.
কিন্তু বর্ণাশ্রমের নিচে যা রয়েছে যাকে বলা হয় উপধর্ম তাকে ঝাঁকিয়ে বের করে দেওয়া হয়েছে ভাগবতের দ্বিতীয় শ্লোকে।
And that's confirmed here by Swayam Bhuvamana.
এবং তা এখানে পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে স্বয়ং ভগবানের কথাতে।
That any consideration less than dharma is for animals.
যে সমস্ত বিবেচনা রয়েছে ধর্মের থেকে নিম্ন স্তরে তা পশুদের জন্য।
How do animals perceive the world?
পশুরা কিভাবে এই জগৎ দর্শন করে?
Through their senses.
শুধু তাদের ইন্দ্রিয়ের মাধ্যমে।
Right? Now, sophisticated animal, then through his senses, then is appreciating other senses.
তো মার্জিত পশুগণ তারা তারা তাদের ইন্দ্রিয় উপভোগ করে এবং অন্যান্যদের বা তাদের ইন্দ্রিয় দর্শন করে এবং অন্যান্যদের ইন্দ্রিয় সুখের ব্যাপারটাও দর্শন করে থাকে।
Right? This is called pranamoya.
একে বলা হয় প্রাণময়।
Pranamoya is the consciousness of sub-religious economics, ethics, and justice.
তো প্রাণময় হচ্ছে উপধর্ম অনুসরণকারীদের যে সমস্ত বিচারধারা চিন্তাধারা বা নৈতিকতা এর উপর নির্ভর।
So here is being pointed out on the religious standard minimum is that an offender of the state, that offender should be brought to justice.
তো এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে যে অপরাধী সে কোনো দেশের বিরুদ্ধে কোনো অপরাধ করে থাকবে সেই অপরাধীকে দণ্ডিত করা হবে।
There is no need of declaring war.
এবং সেখানে যুদ্ধ ঘোষণার কোনো প্রয়োজন নেই।
Right? So that's dharma.
এবং তাকে বলা হয় ধর্ম।
But in niti, you have something to get done, you get it done. You don't worry how you get it done.
কিন্তু নীতি অনুযায়ী যদি কোনো কার্য সম্পাদিত করতে হবে তাহলে সেটা যে কোনোভাবে সম্পাদন করুন এবং তাতে কিভাবে বা কি ব্যবস্থা না কি কোন ব্যবস্থাপনা এটা সম্পাদন করা হবে তাতে কিছু আসে না।
Right, so niti that's not controlled by dharma then is for animals.
সুতরাং নীতি যদি ধর্মের দ্বারা নিয়ন্ত্রিত না হয় তাহলে পশুর জন্য হয়ে যায়।
We have to understand what is the definition of human life.
আমাদেরকে জানতে হবে যে মানব জীবনের সংজ্ঞা কি।
Human life does not mean two arms, two legs and a head.
Human বা মনুষ্য জীবন মানে এই নয় যে দুটি পা দুটি হাত এবং একটি মস্তক
Human life means inquiring about the supreme
মনুষ্য জীবন মানে পরম পুরুষ বা পরম পুরুষ সম্বন্ধে পরম তত্ত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করা
So if one is simply worried about morality and ethics based on the platform of the bodily conception, that's for animals.
সুতরাং যদি কেউ দৈহিক চিন্তা ভাবনার উপরে যে সমস্ত নৈতিকতা এবং আচার ব্যবস্থা রয়েছে সেই সমস্ত নিয়ে যদি ব্যস্ত থাকে তাহলে সেটা পশুদের জন্য
So, to those coming from the Malechian Yavana background or for those who are very enthusiastically chasing after it, this may not be palatable.
সুতরাং যারা ম্লেচ্ছ বা অন্যান্য যে সমস্ত যে পরিবেশ বা অন্যান্য যে সমস্ত আচার ব্যবস্থা থেকে তারা উদ্ভূত হয়ে এসেছে তাদের পক্ষে এটা হয়তো উপাদেয় হতে পারে
But in the name of truth, we have to actually understand the reality.
কিন্তু সত্য অনুসন্ধানের নামে আমাদেরকে বাস্তবে যে পরম সত্য কি সেটা আমাদেরকে অনুসন্ধান করতে হবে
So we've seen in the previous cantos and previous stories.
তাই আমরা পূর্ববর্তী স্কন্ধে এবং পূর্ববর্তী যে উপাখ্যানগুলোকে আমরা দেখেছি
We've discussed how to engage one's conditioned nature in the Lord's service.
আমরা আলোচনা করেছি কিভাবে নিজের যে স্বভাব সেই স্বভাবকে ভগবত সেবায় নিযুক্ত করা যেতে পারে
And now that being nicely situated, we have our nice family life going on, nice community life going on. But now we come to the point of the reality of mundane consciousness that brings out the concept of revenge.
তো এখন আমরা যখন সুন্দর সুস্থ ভাবে আমরা পারিবারিক জীবনে অধিষ্ঠিত হয়েছি এবং একটি সুষ্ঠু সমাজে আমরা যখন অধিষ্ঠিত হয়েছি এখন জড়জগতের যে একটি চেতনা যেটা থেকে থাকে যে পরস্পরের প্রতি যে প্রতিশোধমূলক যে চিন্তাধারা সেটি এখন এখানে উপস্থাপিত হচ্ছে
which is a reality in conditioned human life
যেটা হচ্ছে একটি বাস্তব ঘটনা বদ্ধ জাগতিক জীবনে
but Rula Maharaj as a pure devotee is supposed to practice working beyond that
কিন্তু ধ্রুব মহারাজ যেহেতু তিনি একজন শুদ্ধ ভক্ত তাকে তার ঊর্ধ্বে কার্যকলাপ করতে আশা করা যেতে পারে
And so, therefore, Manu is surprised that he's acting in this way.
সেই জন্য মনু তিনি বিস্মিত যে ধ্রুব মহারাজ এইভাবে আচরণ করলেন
So he's not saying, oh, you've killed the yakshas, you're not a pure devotee.
তিনি বলছেন না যে ও তুমি যক্ষদেরকে মেরে ফেলেছো তুমি শুদ্ধ ভক্ত নও
Or you've killed the yakshas, you're not qualified as a king.
এবং তুমি যক্ষদের বধ করেছো হত্যা করেছো সেই জন্য তুমি রাজা হওয়ার যোগ্য নও
Or you killed the yakshas, you don't understand the Vedic culture.
অথবা তুমি যক্ষদের হত্যা করেছো তুমি বৈদিক যে সংস্কৃতি তা তুমি হৃদয়ঙ্গম করতে অক্ষম হয়েছে
His point is you're killing the yakshas but for someone who understands the higher principles that the Vedic literature is giving why would you do that
তিনি বলছেন যে তুমি যক্ষদের তুমি মেরেছো কিন্তু যে ব্যক্তি বৈদিক শাস্ত্রের যে উন্নত যে উদ্দেশ্য হৃদয়ঙ্গম করতে পারে তার পক্ষে তোমার এটা করা উচিত হয়নি বা তুমি কেন এরকম ধরনের কাজ করতে গেলে সেরকম ধরনের একজনের হয়ে
killing the yakshas is for those who are not pure devotees
যক্ষদের বধ করার কাজটা যারা শুদ্ধ ভক্ত নয় তাদের জন্য
his problem is not war
তার সমস্যাটা যুদ্ধ নয়
his problem is that a pure devotee wouldn't be involved in this way
তার সমস্যাটা হচ্ছে যে কোন শুদ্ধ ভক্ত এইরকম একটি পরিস্থিতির মধ্যে নিজেকে লিপ্ত করবে না
in this situation
এইরকম পরিস্থিতিতে
but we see it's not because it's war because the pandavas also are pure devotees they were involved in the war
কিন্তু আমরা দেখি যে এটা যুদ্ধ নয় এবং পাণ্ডবরা তারা তারাও শুদ্ধ ভক্ত ছিলেন এবং তারা যুদ্ধে লিপ্ত ছিলেন
And that was a bigger war than this.
এবং সেটা এর থেকে অনেক বড় আকারের যুদ্ধ ছিল
So in other words, if one wants to approach Bhagavatam, one has to do it beyond the mundane considerations of morality, ethics, and justice.
তো যদি কেউ ভাগবতম শ্রবণ করতে চায় বা ভগবান ভাগবতম গ্রহণ করতে চায় তাহলে তাকে জাগতিক যে নৈতিকতা আচার এই সমস্ত ঊর্ধ্বে উঠতে হবে
In other words, taking example from the invocation of the Bhagavatam, then we can see that in the first verse we're glorifying the position of the Lord in our relationship with Him. But unless we view the Lord and our interaction with others free from mundane morality, then we will not taste the element essence of rasa, which is actually what is being given in the Lord's pastimes.
অন্য কথায় শ্রীমৎ ভাগবতের প্রথম শ্লোকে জীবের যে ভগবানের সাথে যে সম্পর্ক সেটি বিস্তারভাবে বর্ণিত রয়েছে এবং তারপরে যা শ্রীমৎ ভাগবতে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে সম্পূর্ণ বৈদিক শাস্ত্রের যে নির্যাস যা অমৃততুল্য রস সেই রস প্রদান করা হয়েছে এবং সেটাই হচ্ছে জীবের উপাদেয় বস্তু
So that's the point. You want to taste material ras? Hey, go for it. That's what morality is for. You want to taste transcendental rasa, then you have to work on the platform of the soul.
তো যদি কেউ জড়রস উপভোগ করতে চায় অবশ্যই হ্যাঁ আপনি সেটা উপভোগ করতে পারেন কিন্তু যদি কেউ আধ্যাত্মিক রসের প্রতি আগ্রহী হয় তাহলে তাকে আধ্যাত্মিক স্তরে তাকে কার্যকলাপে নিযুক্ত হতে হবে
And just to bring it very close, just reading the first sentence of the next purport, just so it brings it into balance. It is the duty of an advanced devotee in the second stage of devotional perfection to act in accordance with this verse.
So, এই বিষয়টিকে আর একটু কাছাকাছি উপলব্ধির কাছাকাছি আনবার জন্য আমি পরবর্তী শ্লোকের প্রথম তাৎপর্যের লাইনটা আমি পড়বো সেটা হচ্ছে মধ্যম অধিকারী ভক্তের কর্তব্য হচ্ছে এই শ্লোক অনুসারে আচরণ করা
So this means he's being called a pure devotee and the platform of Madhyama devotional service is synonymous.
So, we're sorry
to blow the Kanistic or the neophyte concept that pure devotee starts after Mahabhava.
তো এখানে আমরা যে সমস্ত বিশাল ভাগ পেটানো হয় যে শুদ্ধ ভক্ত শুধুমাত্র তাকেই বলা হয় যিনি ভাব স্তরে উঠেছেন তাকে হ্যাঁ সুতরাং সেই যে চিন্তাধারা আমরা এখানে সম্পূর্ণভাবে আমরা উড়িয়ে দিতে পারি তার কারণ হচ্ছে এখানে উল্লেখ করা হয়েছে মধ্যম অধিকারীর কথা এবং তিনি শুদ্ধ ভক্তই রয়েছেন
So that means that this is the standard that Swayambhuva Manav is giving for the preachers.
এর অর্থ হচ্ছে যে এই হচ্ছে একটি মানদণ্ড যেটা স্বয়ংভূ মনু তিনি দিচ্ছেন প্রচারকদের জন্য
And so if a preacher allows his perception of the world to be tainted by mundane morality, that means he's allowing his neophyte position of realization come through into his service.
সুতরাং যদি কোন প্রচারক তিনি এই জড়জাগতিক যে নৈতিকতা রয়েছে সেগুলির আদর্শে সে যদি আচার আচরণ করে তাহলে সে কি করছে না সে তার অনিষ্ট যে অবস্থা সেটাকে সে গজিয়ে উঠবার জন্য সে একটি সুযোগ প্রদান করছে
So one is supposed to, if one is a preacher, one is supposed to act on the Madhyama platform and not be distracted by the neophyte position.
যদি কেউ প্রচারক হয় তাহলে আশা করা যেতে পারে যে সে মধ্যম স্তরে থাকবে এবং সে কনিষ্ঠ স্তরের দ্বারা কনিষ্ঠ স্তরের যে চিন্তা ভাবনা সেগুলির দ্বারা সে প্রভাবিত হবে না
And Prabhupada is defining here the neophyte from the upper level of neophyte, meaning one who is absorbed in worshipping the deity in the temple according to the rules and regulations of Pancharatra.
এবং শ্রীল প্রভুপাদ এখানে কনিষ্ঠ তাকেই বলছেন যিনি শাস্ত্রবিধি অনুসারে ভগবানের অর্চনা করেন ভক্তি সহকারে এবং সেটা ভক্তি সহকারেই করেন
So if one is looking at the world through something lower than the Pancharatra, and so lower than that would be the Vedic, and we're not even using the Vedic, we're using some modern standard, that drops us out of the Varnashram system. So that puts us well below the position of the neophyte devotee who is situated in devotion to the Lord, following Pancharatra.
So Pancharatra ka Vaidik Shastra vidhi niyom ba Vaidik starer o urdhe. Sutaram jodi amra adhunik samaj byabostha dekhi seta to Vaidik sobhotar moddhei pore na seta aro nimne. Sutaram jodi amra adhunik চিন্তাধারায় যদি আমরা বা আধুনিক যে সমস্ত যে মানদণ্ড রয়েছে সেগুলি নিয়ে চিন্তা করি তাহলে আমরা কনিষ্ঠ স্তর থেকে অনেক অনেক নিম্নে পড়ে যাই নিপতিত হই
So basically, in a nice way, what we've been saying is that according to Srila Rupa Goswami, there's no position or place in the preaching movement or the society of pure devotees for mundane mortals. There's no position, there's nothing for them.
So, পরিষ্কার ভাষায় বলতে গেলে বা মিষ্টি কথায় বলতে গেলে শুদ্ধ ভক্ত সমাজে বা এই প্রচার আন্দোলনের মধ্যে কোন রকম নৈতিকবাদীদের কোন স্থান নেই
And if someone actually thinks there is a position, that means they actually have no understanding of Srila Rupa Goswami, Srila Prabhupada, Bhaktisiddhanta Saraswati Thakur, or in here, according to the verse, Swayam Bhuva Mana.
এবং যদি কেউ এই কথা যদি কেউ তা সত্ত্বেও নীতি নিয়ে নাচানাচি করে তাহলে জানতে হবে যে তাদের কোন রকম উপলব্ধি নেই শ্রীল রূপ গোস্বামীর যে ভাবধারা বা শ্রীল প্রভুপাদের ভাবধারা বা শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ভাবধারা বা এখানে এই শ্লোকের নির্দেশ অনুযায়ী স্বয়ম্ভূ মনের ভাবধারা সম্বন্ধে
viewing the world according to our conditioned nature is just that
আমাদের আবদ্ধ চেতনা অনুযায়ী এই জগৎকে দর্শন করা হচ্ছে ঠিক সেরকম
if it's in line with shastra it's pious
যদি শাস্ত্র অনুযায়ী হয় তাহলে এটা পুণ্যমা
if it's not in line with shastra it's impious
এবং যদি শাস্ত্র অনুযায়ী না হয় তাহলে এটা পাপ
and then there's devotion and service
এবং তার উদ্দেশ্য হচ্ছে ভগবত সেবা ভক্তি
the choice is up to the individual
এবং নিজ নিজ ব্যক্তিগত সবারই চয়েস রয়েছে
But the facts are the facts, and no amount of sweet speaking will change the facts.
কিন্তু যে সমস্ত বাস্তব ঘটনাগুলি রয়েছে সেগুলিকে যত মিষ্টিভাবে বলা যায় না কেন তার কোনো পরিবর্তন হবে না
কোনো
প্রশ্ন বা মন্তব্য মাইক কোথায় মাইক হ্যান্ড মাইক
Thank you, Maharaj. Recently, after the new year, I read a message from one of our leaders in the Western world, and he was saying how he was looking forward to the challenge of making Krishna consciousness relevant to people in the West. So based on what I just heard you say in this class, I'm having trouble understanding a relevant way to take that message.
আমি সম্প্রতি আমার এক বন্ধুর কাছ থেকে নববর্ষের পরে পরে আমি এক বন্ধুর কাছ থেকে একটি খবর পেলাম যে তিনি একটি অভিনব উপায়ে বা নূতন উপায়ে তিনি পাশ্চাত্য দেশের যে প্রতিদ্বন্দ্বিতা তার সম্মুখীন হচ্ছেন।
Have a good message and looking forward to increasing Krishna consciousness. But I'm having trouble understanding how to take that message and in a positive way. So can you comment?
Means this message or that message?
No, I understand your message.
Okay.
It certainly
means, what is their message? Okay.
In other words, is there a good way we can take
this? Is there a good way? Yes.
তিনি যে তার যে বার্তা বা তার যে বাণী সেটা আমি কিভাবে ইতিবাচক ভাবে নিতে পারি আপনি যা বললেন তার পরিপ্রেক্ষিতে
basically yes but it can only means the preacher means he's seeing through Shastra the eyes of Shastra
এমনি সাধারণভাবে তো হ্যাঁ বলা যেতে পারে কিন্তু প্রচারক তিনি সবকিছু শাস্ত্র চক্ষু দিয়ে দর্শন করেন
and for us shastra will means placing seeing through the eyes of shastra means you have a way of interpreting the verses of the veda
তো আমাদের কাছে শাস্ত্র চক্ষু হচ্ছে যে বেদের যে সমস্ত শ্লোকগুলি রয়েছে সেগুলি অনুবাদ করবার একটি বিশেষ পদ্ধতি আছে
so this is technical hermeneutics so our hermeneutics is vedanta
so আমাদের
hermeneutics you would call it mimamsa
আমাদের মীমাংসা হচ্ছে বেদান্ত
so if we actually purely use vedanta it's the only you know, hermeneutical approach that is universal.
So, যদি আপনি বেদান্ত ব্যবহার করেন সেটাই হচ্ছে একমাত্র এই ব্রহ্মাণ্ডের মীমাংসার সুসম্পদ
Because as we saw earlier, Dhruva Maharaj, after becoming realized, one of the major points he's making is this whole world is created from Brahman.
তো আমরা দেখি যে এর আগে যখন ধ্রুব মহারাজের ভগবত দর্শন হয়েছে তখন তার প্রথম উপলব্ধি হচ্ছে এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড ব্রহ্ম থেকে উৎপত্তি হয়েছে
and this brahman is the effulgence of the krishna's glories
এবং কৃষ্ণের মহিমার যে জ্যোতি সেই জ্যোতি হচ্ছে এই ব্রহ্মের অবস্থিতি বা উৎপত্তি স্থান
So that means everything in this world that we have a value in, that value is actually the quality of Brahman, that's Krishna's glory.
So, সেই জন্য আমরা এই জড় জগতের বা এই জগতের যে সমস্ত বস্তুর উপরে দৃষ্টিপাত করি এবং তার যদি কোনো মূল্য থেকে থাকে তাহলে সেই মূল্য হচ্ছে ব্রহ্মের যে গুণ এবং যা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মহিমা
and every living entity is functioning in this world or is driven in the world to do action based on the desire to obtain a particular quality that gives them the experience they're looking for.
So, সেই জন্য প্রতিটি জীবের জনজগতে তারা একটা বিশেষ গুণের প্রতি তারা আকৃষ্ট হয়ে তার প্রতি ধাবিত হচ্ছে কারণ তারা বিশেষ কিছু অনুসন্ধান করে চলেছে অনবরত.
So if people are looking for these nice qualities,
সেই জন্য যদি জনগণ যদি এই সুন্দর গুণাবলীর যদি সন্ধানের থেকে থাকে,
right, of humility and tolerance and respect, you know, whatever it may be, it's what they're appreciating is Krishna's quality in Brahman.
এবং তারা যদি এই দৈন্যতা বা অমানিনা বা এই সমস্ত গুণাবলী যদি খুঁজে অনুসন্ধান করে থাকে তাহলে সেগুলি হচ্ছে কৃষ্ণের মধ্যে রয়েছে এই গুণাবলী.
So there's no problem if someone's worried about peace, but what actually is peace? It's Krishna. So how to obtain Krishna in the form of peace?
সেই জন্য যদি কেউ শান্তি খুঁজে থাকে তাহলে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু জানতে হবে যে কৃষ্ণের শান্তির সূত্র কি.
Or one is mercy. The point is Krishna is actually the form of mercy. So how to obtain that through one's interactions with others.
So Krishna athoba kripa. Krishna hocche somosto kripar utso. Ebong kibhabe amra tar sathe adan pradan korbo.
So those who understand Vedanta have no problem talking to anybody on any platform.
যারা বেদান্ত হৃদয়ঙ্গম করেছেন তাদের পক্ষে কারোর সাথেই বা কোনো যে কোনো স্তরেই তারা কথাবার্তা বা আলোচনা করতে সক্ষম.
Even, you know, so there's no class of person in any situation that someone who understands the Vedanta philosophy won't be able to relate to and make it relevant.
তো সেই জন্য এমন কোনো মানুষ নেই যারা বেদান্ত দর্শন উপলব্ধি করতে পেরেছে এবং তারা মানুষের সাথে বা জনসংযোগে তারা অক্ষম.
But if one looks with material vision, then there'll be a difference in detail.
কিন্তু যদি কেউ জাগতিক দর্শনে অভ্যস্ত বা জড়জগতের যে মানদণ্ড সেই অনুযায়ী তারা দর্শনে অভ্যস্ত তাহলে তারা এর যে বিস্তার যে বর্ণনা সেগুলি খুঁজে পাবে না.
And so on the mundane platform they'll try to work out a compromise.
সেই জন্য জড়জাগতিক স্তরে তারা একটা মীমাংসার জায়গা খুঁজে নেবে.
But unfortunately they've neither obtained they haven't attained the quality of Krishna they're looking for because of compromise.
কিন্তু তারা যে গুণ তারা খুঁজছিল সেই গুণ তারা খুঁজে পাবে না কারণ তারা মীমাংসার স্থানে তারা এটা বোঝাপড়া করে নেওয়ার চেষ্টা করছে.
And neither will they be able to please the mundane perception.
এবং তারা কখনো সেই জড়জাগতিক যে দৃষ্টিভঙ্গি সেটাকেও তারা সন্তুষ্ট করতে পারবে না.
There are no material solutions to material problems.
জাগতিক সমস্যার কোনো জাগতিক সমাধান হতে পারে না.
Because the material world is actually spiritual.
কারণ জড়জগৎটা প্রকৃতপক্ষে আধ্যাত্মিক.
It's Brahman.
এও ব্রহ্ম.
It's a manifestation of Krishna's qualities.
এবং এও কৃষ্ণের গুণের প্রকাশ.
But through the medium of material energy according to the desire of the living entity.
কিন্তু সেটা জড়াশক্তির মাধ্যমে এবং জীবের ইচ্ছা অনুসারে.
Not seeing that, that's the material world. That's illusion.
এটা না দেখাটাই হচ্ছে জড়জগৎ, এটাই হচ্ছে মোহ.
Seeing that, one's transcendentally situated.
এবং সেটাকে প্রকৃত দর্শন করা হচ্ছে সেটা প্রাকৃত স্তরে অধিষ্ঠিত অবস্থা.
So the only way to speak to everybody is to present the Vedanta philosophy but in connection with the specific point of attachment that the materialist has.
তো সব পক্ষের সাথে আলোচনার একমাত্র পথ হচ্ছে বেদান্ত দর্শন দর্শনের সূত্র নিয়ে আলোচনা করা এবং সেটা জড়জাগতিক সূত্র বা জড়জাগতিক সম্বন্ধে আলোচনা করলে চলবে না।
So the only way to make ourselves relevant to the modern world is to actually understand and preach pure Vedanta.
তো একমাত্র পথ রয়েছে এই মানে সমসাময়িক আলোচনা করবার জন্য, সেটা হচ্ছে বেদান্তের যে মাধ্যম, সেই মাধ্যমে তাহলে আমরা আধুনিক জগতের সাথেও আমরা আলোচনায় আমরা সক্ষম হব।
It's the only universal perspective.
এটাই হচ্ছে একমাত্র সামগ্রিক পরিদর্শনের মানদণ্ড।
Otherwise one would simply be catering to a specific mundane group and that would be the limit.
অন্যথায় কেউ শুধুমাত্র একটি বিশেষ ধরনের জাগতিক যে গ্রুপ বা দল রয়েছে বা গোষ্ঠী রয়েছে তাদেরই সে খোরাকি যোগাতে সক্ষম হবে।
The relevant preaching point you said was attachment.
Is attachment, yes. Because that's what Krishna is saying. The second point of the Chakrashloki is one's attachment, what the quality that one's attached to, that's actually Krishna. The value you have is Krishna.
To show that the way, that their attachment is the very cause of the suffering.
The very cause of the suffering, you can start there if their anxiety is the problem. Because generally you will, because artha artarthi will be there. But there's also the positive aspect, that let's say they're attached to their family. So the attachment's not the problem. We'll take it as the problem because we're influenced by Maya like philosophy. Because spiritual world means attachment to Krishna. But their attachment is to their family, so that childness that they perceive, that husbandness, that wifeness, that parentness, that is actually Krishna. But they think it's generated from dead matter, from the body. So that's why they suffer, because they don't understand the actual origin and the actual relation between the soul and Krishna that you can find through the medium of the family. But they're taking it that my attachment is, you know, based on my condition, my gross and subtle body, and I'm attached to their gross and subtle body. And their gross and subtle body is actually generated. Because that child is there and they smile, that actually generated that feeling that I have of affection for the child. But it's not, it's generated to Krishna's potency. And the medium is a child who's smiling.
So just having a one in front of all the zeros.
That's all. You just have to know how to add the one.
That's the art.
That's the art, but that's why we have to study our philosophy and not all these other mundane books. Because the other mundane books just put up more and more zeros. And they don't even know one exists. Like that, you know. So, you know, we're talking about up to date. We understand one and zero, so that's up to date. Can you imagine trying to run a computer that only runs on zero? Right, you know, so it's that's the thing, we can work on anything. That's the thing, we don't have problem working with anything. So all this thing is, well, we have to represent ourselves. No, we don't. All we have to do is do what we know how to do. Because otherwise you represent yourself, who are you going to please? Right? That little bit of educated, intellectual, you know, liberal America is one out of nine constituents within America, politically. One out of nine. And they're not the biggest. And so, you're not actually addressing a universal element. Though, unfortunately, they're foolish enough to think they are. Right? The common man on the street is happy to know God's there and God's in charge and He has some rules and we got to follow them. We have to remember, it's the intellectuals who are the atheists, not the common man. So we're trying to take methods and paths that will have failed and will fail. There's no question of any success. 15 years of trying this, I don't see any success. And you see success where devotees just go out and do what we do. That's all. You know, it's an old article, but I just saw it at BTG. We have some devotees out in the middle of, my consideration, out in the middle of nowhere in Utah. And they've made this wonderful temple that probably most devotees in the movement don't even know exists. And they have thousands of people, tens of thousands of people come for festivals like Holi and other things.
And they're Mormons.
Yeah, and they're Mormons, you know. And we're all the ones tiptoeing around not to bother any other religious thing. No, people don't mind you're religious. So, because they just do it. And everybody else who's tiptoeing around, you don't hear someone who tiptoes around. You don't notice they exist. In fact, you don't want to notice someone who tiptoes around. You want to notice someone who's out there, who's got some chutzpah, you know, some panache, you know. That's it. Prabhupada was noticed. He had panache. You go out there, and people would notice him. And then you come up and you talk. But the guy tiptoeing around, who wants to talk to him? And you already feel yourself insecure. So you're going to go up to someone else who's insecure about his identity. We're devotees, but, you know, we're not actually like this. But, you know, this traditional kind of, we're supposed to wear like this, but I actually don't want to wear like this. And you don't need to wear like this. And so, you know, who wants to be involved with such a person? You know? That's all. And so, but devotees will take this actually has some validity. That is their value. Okay. Then even taking that, let's look at that from the Vedanta perspective, is, okay, they want to not disturb other people by being too rough and in your face. Great. So, but that's a gentleman. That's a cultured gentleman. And they want to present something in, you know, a very logical way. That's also there. Nyaya is a very important part of the philosophy with Nyaya is called Anvikshiti, like this. Because you have philosophy, then you have the logical presentation. When they're combined, it's called Anvikshiti. So it's one of the major branches of Vedic knowledge. When you cook everything down, you know, instead of having so many branches, you just have a few. Anvikshiti then is one of them. So that's good. Make a logical presentation, but what's more logical than Veda and Vedanta? Right? Something else is not logical. You know, they want to, you know, something that's, you know, up to date. But what's more up to date than something that's dealing on the subtle and philosophical platform? Like that. So, even you want to take the modern politically correct platform, great, but take the essence of it. Because the shell is absolutely useless. But the essence has been used since time immemorial. Right? Yudhishthir, when he comes up to Dhritarashtra, and Duryodhana, does he tell him, you know, what he thinks abruptly? He speaks very nicely. You know, he's not just, oh, we're all, you know, brothers, so it doesn't matter. It does matter. They're trying to kill them. So he's not stupid. Right? But he speaks nicely. He deals nicely. He interacts properly. So the point is for them it's just niti. It's just a way of getting something done. It's not even a lifestyle. So they're completely, what do you call it? Hypocritical. It's simply a political tool. But the point is the qualities of it are basis for a lifestyle in Krishna consciousness. But they can't see that. Why? Because they don't know the philosophy. Bottom line, they just don't know the philosophy. Or even if they do, they're not connecting it.
So the challenge to make everything relevant, east or west, is to come to the Madhyam platform.
Yes, to come to the Madhyam platform is self-realization. If you understand who you are, then you can help others understand who they are. But if you don't know who you are, you don't have an identity, you are not going to be able to give anyone else an identity, because all relationships, all action starts from identity. Right? That's why even in the modern self-help community, the first thing to establish is an identity. That you are capable, you can do this. That's the first thing they have to establish. Because without identity, you can't do anything. So the point is devotees in the West, many don't have an identity. They're afraid of their identity. And that fear is what Krishna's talking about in Gita, of attachment, fear, and anger. So they're on the platform of fear. And what's the next stage after fear? Anger. It didn't work. So they become angry with Prabhupada. They become angry with Krishna. They become angry with the devotee. They become angry with the society. Do we see this? Yes. Yeah. So they've come to the third stage. Advanced. Right? So their attachments didn't work. Then they come to the platform of fear. And then that fear doesn't work. They come to the platform of anger. And then after anger is sense gratification. With that opens the door. Therefore, everybody does whatever they like and no one should say boo. So it's just philosophy. It's just Vedanta. It's not like, no, we're just being real. Real is Vedanta. Anything other than Vedanta is illusion. That's all. Vyasadeva makes that very clear. Prabhupada said, the six systems of philosophy. Right? So Vedanta is bona fide. The other five are bogus. And in Vedanta, Vyas, not Shankar. So that's the solution. So it's just, that's why Prabhupada was saying in the 60s, that by the mid-70s, he wanted devotees to be very well educated in their philosophy. You know, have the title of Bhaktivedanta. You know, so that means they know the six philosophies. They know how to deal with them. And so, therefore, they won't be bewildered by all kinds of distracting concepts that come up due to our conditioning.
Thank you, Maharaj. Okay. Happy New Year.
Okay, so we need to end here because the 24-hour kirtan starts now, like that, in 2 minutes. So, end here. No, I'm sorry, because we have to finish. It's 9 o'clock.
Thank you very much.
You don't quite understand. No, I have to end the class, so no questions, because at 9 o'clock the 24-hour kirtan starts. Sorry about that. Gandharaj Srimad Bhagavatam ki, Srimad Prabhupada ki, Samanita Bhaktivinoda ki,
Bhuvanya Bhaktivedya Purna Swami Maharaj ki.